উপাসনা করতে হয়, তাহলে আরাধনা উপাসনা সুষ্ঠু হয়, বাস্তব হয়। সেই কথা বলেছেন। তা সুতরাং ভক্ত বড় কি ভগবান বড় কে বলবে? ভগবান তো সবসময় ভক্তকে বড় করছেন, আর ভক্ত সবসময় বলে ঠাকুর তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি আমার সারাৎসার বস্তু। মদভক্ত পূজাভিকা সর্বভূতেই সুমানুমতি, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, বেদ ও পুরাণেতে ইহা কহিলাম দড়। এই হলো গুরু বৈষ্ণবের মহিমা মাহাত্ম্য, সে কথা বলেছেন। তা ওই যে বিগ্রহ, সে বিগ্রহকে তো আর মাটিয়া চিন্তা করলে হবে না, তাকে আমি প্রাকৃত বুদ্ধি রাখলে হবে না, কিছুই পাবো না তার থেকে। আমরা যখন ঠাকুরের সেবা পূজা করি তখন ভূতশুদ্ধি বলে একটা ব্যাপার আছে, এখানে যারা বসে আছেন অনেকেই জানেন সেটা। ভূতশুদ্ধি মানে ভাবনা একটা করতে হবে আমাকে, যখন পূজা করতে যাচ্ছি তখন আমি পূজা করছি, এই অহংকার যদি পূজারি রাখেন তাহলে পূজা হলো না ঠিক। আমি কিচ্ছু জানি না বুঝি না, আমার গুরুদেবী সব কিছু পূজা করছেন, আমি উপায়ন এগিয়ে দিচ্ছি, এই হলো পূজার ভাবটা। ঠিক ওখানে ওই চিন্তাটা রেখেছেন, ভূতশুদ্ধির ব্যাপার ওইটাই। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে 19 অধ্যায়ের মধ্যে দেখছি সেখানে বাবাগ্নি থেকে রক্ষা পেয়েছেন সখারা। রক্ষা পাওয়ার পর তারপরে বলছেন পরস্পর, আরে আমরা মরিনি কেন জানিস? আমরা অমর কৃষ্ণের সখা, ওই জন্যে মরি নাই। কিন্তু তাদের কি কোনো প্রাকৃত অভিমান অহংকার আছে? তা তো নাই। তাহলে ও কথা কী করে বললেন তারা, এ কথা কী করে বলছেন তারা? সেইটাই বলছেন, ওদের সেই ভাবটা আছে। না না দেব দেবম অর্চয়েত, অদেবতা কখনো দেবতার অর্চনা করতে পারে না, এ কথাটা আছে। এবং আবার রয়েছে কথাটা, দেবং ভূত্বা দেবং যজেত, দৈবী ভাব লাভ করো তুমি তবে তুমি দেবতার পূজা করবে। তা আমি ভগবানের কাছে ভোগ দ্রব্য দিতে পারি, কিন্তু ভগবান নেবেন কি না নেবেন এটা তো তার ডিসক্রিপশন, তার দয়া কৃপা, আমি তার পূজা করতে পারি, কিন্তু সেই পূজা তিনি নেবেন কি না নেবেন সেটা তিনি বুঝবেন। আমি তাকে খেতে দিচ্ছি, ঠাকুরকে ভোগ দিচ্ছি, সেটা তিনি গ্রহণ করছেন কি না করছেন ওটা তার কৃপা সাপেক্ষ ব্যাপার। তিনি যদি কৃপা দৃষ্টি দান করেন তবে সেটা শুদ্ধ হয়, গ্রহণযোগ্য হয়। শ্রীমূর্তির ক্ষেত্রে এসবগুলো বলা আছে, আমার কিছু করবার নেই, আমি সেখানে সাধারণ একজন অযোগ্য ব্যক্তি, ভরসা কি বল, ভরসা সবই আমার গুরুপাদ পদ্ম, তিনি তাকে খাওয়াবেন পারাবেন, আমার তো কোনো যোগ্যতা নেই। ঠিক চিন্তাটা এইরকমই আছে। তা সেই যে অপ্রাকৃত ভগবান, সেই যে সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সাধারণ ইটকাট পাথর নন। পাশ্চাত্য দেশ ভুল করেছে বুঝতে, তারা বলছে ভগবান নিরাকার, এরা আবার আকার করে কেন? আমাদের দেশেরই একজন বিশেষ পণ্ডিত ব্যক্তি যার নাম সমাজে খুব আছে, কে? রাজা রামমোহন রায়। তিনি কি করলেন, পৌত্তলিকবাদ নিয়ে তিনি বহু সমালোচনা করেছেন, আছে সেসব বই আমাদের লাইব্রেরিতে, পৌত্তলিকবাদ নিয়ে। তিনি বুঝতে পারলেন না ভারতীয় আর্য ঋষিগণের যে শ্রীমূর্তি শ্রীবিগ্রহ তার কী স্বরূপ বুঝতে পারেননি তিনি, তাই তিনি পৌত্তলিক পৌত্তলিক বলে ওই পাশ্চাত্য নাস্তিক নাস্তিকদের এই অনুসারে তিনি বলে গেছেন কথাগুলো, বুঝতে পারেননি তো তিনি ব্যাপারটা। যে শ্রীবিগ্রহ চেয়ে খান, ভালো মন্দ কথা বলেন, ভক্তের জন্য সাক্ষী দিতে যান, আবার এক জায়গায় দেখা গেল আর একজন আছেন গোপাল, ক্ষীরচোরা গোপীনাথ, ক্ষীর চুরি করে রেখেছেন। মাধবেন্দ্রপুরি গেছেন সেখানে, এখানে কীরকম ক্ষীর ভোগ লাগে যদি আমি একটু পেতাম তাহলে সেই রকম ক্ষীর তৈরি করে আমি আমার গোপালকে ভোগ দিতাম, কিন্তু কাকু বলেননি তিনি। কিন্তু অন্তর্যামী গোপাল তিনি সব বুঝেছেন, ঠাকুরকে স্বয়ং দিয়ে পূজারি চলে গেছেন। ঠাকুর বলছে, ওরে আমার আঁচলের ধরায় বারোখানা ঘি ক্ষীর ভোগ লাগে, একখানা লুকিয়ে রেখেছি, কার জন্য রাখলে? বলে যাও বাজারে আছে, হাটে বসে আছেন, সেখানে সেই ক্ষীরখানা নিয়ে গিয়ে বলছেন এই ক্ষীর লহজার নাম মাধবপুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। কি ব্যাপার, ভগবান ভক্তের জন্য একখানা ক্ষীর লুকিয়ে রেখেছেন? কীরকম ধরনের? এর নাম হলো শ্রী বিগ্রহ, এর নাম হলো শ্রীমূর্তি। তা তিনি ধরা দেবেন কখন, কোন ভক্তের কাছে? যখন ঠিক সমান সমান এটা হবে, স্নেহ মমতা আদর যত্ন সেবা যত্ন সবটা যখন সেই অপ্রাকৃত ভাব পাবে, সংজ্ঞা পাবে, তখনই তিনি কথা বলবেন। তার আগে তিনি কথা বলবেন না, তার আগে তিনি মুদ্রাঢ্য। বিগ্রহ মানে বিশেষ মূর্তি ধারণ, বিশেষ রূপ ধারণ। কী বিশেষ মূর্তি ধারণ? সেবা মূর্তি, সেবা প্রাপ্তির মূর্তি এই জিনিসটা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বিগ্রহ কোনো চেষ্টা করছেন না, নিশ্চেষ্ট, তার গা থেকে গয়না খুলে নিয়ে যাচ্ছে, কিছু বলছেন না, জিনিসপত্র তার নিয়ে চলে যাচ্ছে, তিনি কিছু বলছেন না। কোনো কোনো জায়গায় তিনি ইনিশিয়েটিভ নিচ্ছেন, কোনো কোনো জায়গায়, সব জায়গায় না, যেখানে দেখছেন আমার ভক্তের ওটা রক্ষা করার কোনো উপায় নেই, তখন তাকে নিজের দায়িত্বখানিটা নিতে হচ্ছে। কিন্তু তার সাধারণ ব্যাপারটা ওই সেবা পাওয়ারই মূর্তি। তাকে খাওয়ালে তিনি খান, তাকে ঘুম পাড়ালে তিনি ঘুমন, তাকে স্নান করলে তিনি স্নান করেন, এইরকম অবস্থাটা শ্রীবিগ্রহ শ্রীমূর্তি এই সাধারণভাবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষমতা দেখিয়েছেন, এটা রয়েছে শাস্ত্রে ব্যাখ্যা। মদন মোহন তিনি কামান দেখেছিলেন, আপনারা জানেন বোধ হয়, দলমা দল জাহান কোষার যে কামান আছে এখনো এতে বিষ্ণুপুরে, গানও আছে সেই সম্বন্ধে। হ্যাঁ বর্গি, হ্যাঁ বর্গিদের তাড়াবার জন্যে স্বয়ং বদরমোহন ওই কামান চালিয়েছিলেন, এই ব্যাপার আছে। প্রাকৃত এ সংসারের সাধারণ মানুষ ওগুলোকে একটা গালগপ্প বলে মনে করবে, তাদের এটা বিশ্বাস করতে ইচ্ছা হয় না। আসলে তত তার বিশ্বাস নেই, তার কাছে ভগবান কোনো মতেই ধরা দেবেন না, কিন্তু তিনি ধরা দিচ্ছেন কোনো ব্যক্তি বিশেষের কাছে, কোনো অধিকারী ভক্তের কাছে ধরা দিচ্ছেন, সকলের কাছে তো তিনি ধরা দিচ্ছেন না। আর সেই জন্য তো অনন্য শব্দ ব্যবহার হয়েছে, অনন্যাস চিন্তায়ন্ত মাং, আমার রক্ষাকর্তা কেউ আছেন, ভগবান ছাড়া আমার পালন পোষণকর্তা কেউ আছেন, এই চিন্তা যদি থাকে ভগবান এগোচ্ছেন না সেখানে। তব পাদ পদ্মনাথ রক্ষী দে আমারে, আর রক্ষাকর্তা নাই এ ভব সংসারে, এই চিন্তা যার মধ্যে এসেছে, তিনি তো ভগবান কর্তৃক সুরক্ষিত, ভগবান সবসময় তার দায়িত্ব নিয়েছেন, অবিশ্বাস করবার কোনো কারণ নেই। সুতরাং বহু রকম ধরনের শ্রীবিগ্রহ শ্রীমূর্তি সম্বন্ধে বহু কথা রয়েছে, পাশ্চাত্য দেশ নাস্তিক্য এই তারা ওটাকে মানছে না, তারা ওটাকে বোঝে না। তাকে বুঝতে গেলে তো একটা আলাদা দৃষ্টিভঙ্গি চাই, চিন্তাভাবনাটা সেরকম চাই, তবে তো ওরা কি বলছে, ওরা বলছে যে এরা সব আইডোলেটার, পৌত্তলিক। কাকে বলে পুতুল, যে পুতুলকে আমরা সাধারণভাবে আহ্বান করি আর বিসর্জন দেই। শাস্ত্রে সেই জন্যে বলা আছে যে যে মূর্তি যে শ্রীবিগ্রহ নিত্য পূজিত হন, তিনি ওই রকম বিসর্জনের ব্যাপার বিষয় নন, এটা বলা আছে শাস্ত্রে। সরস্বতী প্রভুবাদ এক জায়গায় বলেছেন, উই আর নিদার ইকোনোগ্রাফার নর ইকোনোক্লাস্ট, উই আর দি পারমানেন্ট সার্ভিটার অব দি এভার এক্সিস্টিং লর্ড, যিনি নিত্যকাল বিরাজিত, ভক্তের সঙ্গে যে ভগবানের নিত্য সম্পর্ক, সেই ভগবানের সেবা করাটাই হলো শ্রীমূর্তির বা শ্রীবিগ্রহের আরাধনা বা সেবা করা, সেই কথা বলছেন। আমরা প্রাকৃত জগতের আবাহন বিসর্জনকারী কোনো মূর্তির সেবা করি না। তো ওইখানে যে শব্দটা আছে প্রতিমা, এই প্রতিমা শব্দটা সাধারণভাবে ব্যবহার করা হয়েছে, আর শ্রীমূর্তি শ্রীবিগ্রহ বললে একটা আলাদা জিনিস হয়, যে জিনিসটা সাধারণ মানুষের চিন্তার মধ্যে আসে না। ও খ্রিস্টানিটির মধ্যেও আছে এই চিন্তা, মুসলিম ধর্মের ভিতরেও এই চিন্তা আছে, আবার ওদের মধ্যেও আমরা ব্যাখ্যা পাই, ওদের মধ্যেও আবার ভালো চিন্তা করবারও লোক আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, মুসলিমদের মধ্যেও আছে। বলে কীরকম, মুসলিমদের মধ্যে একটা সম্প্রদায় আছে সুফি সম্প্রদায়, শুনে থাকবেন আপনারা, সে সুফি সম্প্রদায় তারা ভগবানের শ্রীমূর্তি মানে। ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মের ভিতরে এটা নিয়ে ডিল করেছেন, তিনি বলেছেন সুফিরা তারা পয়গম্বর সাহেব, তাদের যে পয়গম্বর সাহেব খোদার নিত্যমূর্তি দর্শন করেন এবং তার মৃত্যুর পর তিনি ভগবানের খোদার এবাদত, মানে আমরা যাকে বৈকুণ্ঠ বলি সেখানে বৈকুণ্ঠে যান, বলা আছে কথাটা। সেখানে বদ্ধজীব মুক্তজীব দুরকম জীবের কথাই আলোচনা আছে। রু মুজারদি রু তারকিবি বলা আছে। বলে তাহলে কোন মূর্তির নিষেধ করেছে ওরা? জিসমানি মূর্তি, প্রাকৃত মূর্তি, জড় মূর্তির নিষেধ করেছে, কিন্তু অপ্রাকৃত মূর্তির সেবা কোথাও নিষিদ্ধ হয়নি। তো এই বিচারও আছে, ক্রিশ্চিয়ানিটির মধ্যেও ওরকম আছে। যারা বলছে দোজ হিন্দুজ আর আইডোলেটার্স, ওদের মধ্যেও একটা দল আছে যাদের একটা উচ্চ চিন্তা, যেমন মুসলিমদের মধ্যে আছে, যেমন সুফি সম্প্রদায়ের মধ্যে, ওরা তো সবই স্বীকার করছে, ভগবানের নিত্য ধাম স্বীকার করছে, তারপরে ভগবানের সেবা করলে পারে সেই ভগবানের সাক্ষাৎ সেবা লাভ করা যায় সেখানে, সবগুলো স্বীকার করছে তারা, বদ্ধ মুক্ত জীব সব স্বীকার করছে, সাধন ভজনের সব এগুলো স্বীকার করছে। তো সুতরাং চিন্তাভাবনার তফাৎ, সেই অনুসারে জিনিসটা ঘটছে। তা আমরা নাস্তিক বনে যাব না, আমরা সর্বতভাবে আস্তিক হব। সনাতন আর্য ঋষিগণের যে চিন্তাধারা বিচারধারা, সেই বিচারধারা নিয়ে আমরা চলব, তবে আমাদের সনাতন ধর্ম বজায় থাকবে। এইটাই হলো আমাদের বিশেষ বক্তব্য। রাত বোধায় অধিক হয়ে যাচ্ছে না, আজ এখানে এই পর্যন্ত থাক। বাঞ্ছা কল্প ভাষ্য কৃপা সিন্ধু
গঠন করে একমাত্র ভক্তি যে শ্রেষ্ঠ পথ, এইটি সর্বশাস্ত্রের বিচার। তার জন্যেই সেই ভক্তি পথই হল আমাদের পরম মঙ্গলদায়ক পথ, এইটি জানা উচিত। পরন্তু নানা প্রকার কর্মী জ্ঞানী যোগী অন্যাভিলাষী তাদের নানা প্রকার অদার্শনিক যুক্তি, অপসিদ্ধান্ত পর উক্তি, সেইগুলিকে আমাদের বিভ্রান্ত কর বলে বোধ হচ্ছে। আমরা সেই সব কথাগুলি শুনে সব সমান সব সমান এই প্রকার একটা উদার ধর্মের প্রশংসা করতে শিখেছি। বিশেষ করে বর্তমান শিক্ষাকেন্দ্রগুলি আমাদের সেই রকম শিক্ষাই ছেলেপিলেদের এবং তথাকথিত অভিভাবকদেরও শিক্ষা দিচ্ছে। সব এক সব এক, পরন্তু শাস্ত্রের তাৎপর্য পাতে দেখা যায় কখনোই সব এক বলেনি। একটাকে শ্রেষ্ঠ স্থাপন করার জন্য পূর্বপক্ষগুলি তারা উত্থাপন করেছেন। গীতার চরমে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজামি। আমরা কোন দিকে যাব? বড় বড় নামজাদা প্রতিষ্ঠান, ধর্ম প্রতিষ্ঠান, যাদের নামে এখন এক ঘাটে সকলেই চিনে ফেলে এক ডাকে, তারাই বলছেন ওসব করে কী হবে, ভগবান টগবান আবার মানুষই ভগবান না। এখন কি বিচার করে কোন দিকে আমরা যাই? মানুষ আমরা তো শাস্ত্রে বলছে ভগবানের প্রেমের কথা, প্রেম বস্তুটি জীবের সঙ্গে কখনো প্রযোজ্য এ কথা শাস্ত্রের মত নয়। আর এরা বলছে জীবে প্রেম করে যে ইজন সেই জন সে বিচ্ছে ঈশ্বর, জীবে জীবে যে ভাব তাকে কাম বলা হয়। কাম আর প্রেম এই দুটো দিবারাত্রির ন্যায় ভেদ।
আপনি পরমারাধ্যতম গুরু পাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজকে চরণ কমলে কোটি কোটি বা হৃদয় কি আন্তরিক শ্রদ্ধা পুষ্পাঞ্জলি জ্ঞাপন করতাম। তৎপশ্চাৎ পরম পূজ্যপাদ সভাপতি মহোদয়, অন্যান্য আদরণীয় ত্রিদণ্ডীপাদগণ, বৈষ্ণবগণ, বৈষ্ণবীগণ, আমেরিকা বসে এখানে থেকে ক্রিকেট লোক দেখছে, কারো ভাষণ শুনছে, সঙ্গীত শুনছে, এইসব এমনকি কারো হার্ট খারাপ হয়ে গেল, অন্য একটা বানর একটা মানুষের হার্ট এখানে নূতন করে লাগিয়ে দিল। বহু রকমের উন্নতি হয়েছে। এই উন্নতির ফলেতে আজ বিশ্ব সারা একটি মুঠি মধ্যে এসে গেছে, সব একবারে নিকট, অনেক দূরের লোক নিকট হয়ে গেছে, উন্নত হয়েছে, এটা ঠিকই কথা। কিন্তু বৈজ্ঞানিকের এমন একটি দেন আছে যে আমরা ভোগ করছি, সে কি? দূরের লোক তো নিকটে হয়েছে, দূরের বস্তু নিকট হয়েছে, কিন্তু নিকটের বস্তু, নিকটের লোক অনেক দূরে চলে গেল। আজ থেকে কুচ বর্ষ পূর্বে পতি আর পত্নীতে যে প্রীতি ছিল, ভালোবাসা ছিল, পুত্র এবং পিতাকে যে সে যে ভাবগুলি ছিল, একটি প্রতিবেশীর প্রতি চাহার যে প্রীতি ছিল, উদারতা ছিল, সহায়তা করবার একটা যে ভাবনা ছিল, এসব কোথায়? লোকের সঙ্গে ঘর্ষণ করছে, কলিকাতা দেখবেন, লন্ডন, নিউইয়র্ক, কোপেনহেগেন ইত্যাদি বড় বড় শহরেতে 108 তলা বিল্ডিং, আর কত মাইল লম্বা চওড়া শহর। কলিকাতাতে আমরা যাই দেখি, সেখানে এতে চলবার উপায় নেই, ঘর্ষণ লোকে লোকে হচ্ছে। আর একটি লোক ওখানেতে যদি পড়ে যায়, কেউ একটা লোক না উঠায় যে উঠিয়ে তাকে একটু হাসপাতালে দিয়ে আস। শরীরের ক্ষুধা বাড়ল, আত্মার ক্ষুধা মরে গেল, আত্মার যত ভালো ভালো সব গুণ ছিল সব ধ্বংস হয়ে গেল, শরীরের ক্ষুধা। পূজ্যপাদ মহারাজ, ত্রিবিক্রম মহারাজ বললেন, ভোগবাদ এমন প্রবল হয়েছে যে মনুষ্যতাও আমরা হারিয়ে ফেলেছি। একটা লোকে এখানে ছুরি মেরে দিয়ে গেল, সকলের সামনে কেউ কিছু বলতে পারবে না, এরকম দেখতে পারা যাচ্ছে। কুতুরো কর্মের সমস্যা, এখন শুদ্ধ জল নাই, শুদ্ধ বায়ু নাই, শুদ্ধ কিছুই পাওয়া যায় না, কত রকমের রোগ পর্যাবরণ আর আসব কত রকমের সমস্যা। এইরকম হতে আজ থেকে 500 বছর পূর্বে এই সমস্ত সমস্যাগুলি ছিল। সেই সময়তে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিল, তাহার উপদেশেতে সমস্ত কালে সর্বকালিক সার্বজনীন সমস্ত সমস্যার নিদান তাহার উপদেশিত পাওয়া যায়। তিনি স্বয়ং ভগবান, তিনি যে সরল সহজ পথ আমাদেরকে দেখিয়েছেন, ওই পথেতে সুখ এবং শান্তি হতে পারে, যাওতি সমস্ত সমস্যাগুলি দূর হয়ে যেতে পারে। এছাড়া জগতে কোনো উপায় নাই। মহারাজ বললেন সব সমান আজকাল হয়েছে, বিশেষ করে এরোপ্লেনে যে যখন আমরা উপরে যাই তখন কতগুলি লোকের এইরকম ধারণা, উপর যখন চলে যাই তখন সব বরাবর দেখা যায়, সব বরাবর হয়ে গেল, গাছপালা ঘাস মানুষ পর্বত পাহাড় বৃক্ষ সব বরাবর হয়ে গেল। সত্যি সত্যি কি বরাবর হয়? বরাবর হয় না, এটা চোখের একটা দৃষ্টি উপর গেলে আর দেখতে পায় না। একটি পোস্ট অফিসেতে চিঠি দিলে, যেখানে পোস্ট অফিসে ইংল্যান্ড আমেরিকা ইন্ডিয়ার কোনো পার্ট থেকে একটা লোকে চিঠি দেওয়া হচ্ছে, একটা ব্যক্তি পেয়ে যাচ্ছে, অ্যাড্রেস যদি এক ব্যক্তি থাকে তাহলে পাবে, অন্যথায় এই বাড়ি থেকে যদি অ্যাড্রেস কলকাতার লোক কলকাতাকে দিই, অ্যাড্রেস থাকে অন্যত্র সেটি পাবে কি? উদ্দেশ্য হওয়া চাই সেইটি, ট্রেনে যেতে পারি, রেলেতে যেতে পারি, গরু গাড়িতে যেতে পারি, হাঁটতে যেতে পারি, আমরা এক জায়গাতে পৌঁছব, বেশ সুন্দর কথা। হয় কি এটা? অন্যত্র ছেড়ে দেন, কলকাতা থেকে একটা চললো দক্ষিণ দিকে ট্রেন, একটা চললো পূর্ব দিকে, একটা দিল্লিকে উদ্দেশ্য করে চললো, আর একটি চললো মাদ্রাস আর কন্যাকুমারী, দুজন এক জায়গাতে পৌঁছে যাবে? একটা ট্রেনতে হাজারটি লোক বসছে, কোথা কোথা কার টিকিট নিয়ে সব এক জায়গাতে যাবে? যে কোনো পথেতে তাহার কাছে চলে যাবো ভগবানের কাছে, এটা সম্ভবপর নয়, এটা একটা ধোঁকা দেওয়া। যা তার উপাসনা করলে ওই একই ভগবানকে পাব, ভগবানের ধারণাই নেই, উদ্দেশ্যই নেই তাহলে। অর্থাৎ কে কিরকম হয় ওখানে যাবে? ভূত প্রেতকে পিশাচকে পূজা করলে, দেবতাদেরকে উপাসনা করলে, চোর চামারকে চোর চোরটাগুলিকে উপাসনা করলে আর কৃষ্ণকে উপাসনা করলে একই হয়ে যাবে? সব এক নয়। অতএব কার কথা মানবো? এটা তিনি পূর্বপক্ষে একটা করেছিলেন, কার কথা মানবো? এক সময়তে আমরা গুরু মহারাজের সঙ্গেতে মথুরা থেকে আমরা এই বাংলাতে ফিরছি, একজন রেলের বহু উচ্চ অফিসার ওই ডাব্বাতে আসলেন, তিনি গুরু মহারাজকে দেখে ওখানে বসলেন। তিনি বললেন, স্বামীজি ভগবান বলে কি কিছু আছে কি, আকি সবগুলি ধাপ্পাবাজি? আমার তো মনে হয় যে ভগবান বলে কিছু নাই। গুরু বললেন, গুরু মহারাজ তাকে বললেন, আচ্ছা আপনি বলতে পারেন যে আপনার বাবার নাম কি? বললেন যে অমুক আমার বাবার নাম। গুরু মহারাজ বলেছে, আপনি কোনো প্রমাণ দিতে পারেন যে আপনি তাহারই পুত্র? আপনি তো দেখেন নাই, আমরা না দেখলে ভগবানকে মানব না। আচ্ছা, ভগবানকে আপনি না দেখলে মানবেন না, আর কোনো সাধন ভজন কিছু করবেন না, ভগবানকে দেখে নেবেন, তা আপনি এইটা বলুন যে আপনি আপনার বাপের পুত্র, আপনি কি দেখেছেন যে আপনার ওই বাবা? আর তো না তো দেখি না, তাহলে কেন আপনি তাহাকে বলছেন? আর আমার মা বলেছে, তাহলে মা যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে কি হবে? তখন আর নিরুত্তর হয়ে গেল।
এইরকম ভাবে আমাদের শাস্ত্র হচ্ছে মাতা স্বরূপ, এই শাস্ত্র হচ্ছেন স্বয়ং ভগবান, শাস্ত্র ভগবান রূপেতে উদিত হয়েছে, এর উপরে আর কোনো কথা নাই। এই যেন যদুরামা শামা এই সবগুলি লোক আর কৃষ্ণের এই যে গীতা, যে বাণী গীতা, ভাগবত পুরাণ উপনিষদ বেদ বেদান্ত, এটা ভগবানের কথা। তিনি যে আদেশ দেন সেইটি হচ্ছে প্রমাণ, সেইটি গুরু পরম্পরা আগত আগত প্রণালীতে যে বেদ সমূহ উপনিষদ সমূহ শাস্ত্র সমূহ এসেছে এইগুলি প্রামাণিক, এই বিশেষ করে পারমার্থিক বিষয়েতে। এই জন্য ঢেকিও ভগবান আর মানুষও ভগবান, কুকুর ও বিড়াল ভগবান, সবই ভগবান, এটা শাস্ত্রের কথা না, এটা প্রামাণিক নয়। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তথা শাস্তি ভেদাভেদ প্রকাশ। মহারাজ বলেছেন প্রত্যেকটি জীব জীবের স্বরূপই হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস, আমরা মানি আর না মানি সকলই কৃষ্ণের দাস। প্রথমে আজকাল যত রকমের ধর্ম চলছে, ধর্মের নামে অধর্ম চলছে, ওরা শরীর শরীরই আমি এই বিচার নিয়ে চলে, তারা আত্মার কোনো খবর রাখে না যে আত্মা কি। আমাদের শাস্ত্রেতে প্রথমেই ওইখান থেকে আরম্ভ হয়েছে, এই শরীরটা আত্মা নয়, মনটি আত্মা নয়, এর ভিতরে থেকে যে দেখছে শুনছে অনুভব করছে সেইটি হচ্ছে আত্মা, সেইটি হচ্ছে ভগবানের অংশ। মমৈবাংশ জীবলোক জীবভূতে সনাতন, চৈতন্য মহাপ্রভু বললেন প্রত্যেকটি জীব, জীব মানে এই শরীরের ভিতরেতে শুধু মানুষ নয়, 84 লক্ষ জনিতে এই জীব ঘুরিয়ে বেড়াচ্ছে, একদিন থেকে না অনন্তকাল থেকে এটা ঘুরিয়ে বেড়াচ্ছে, কোথাও সুখ শান্তি নাই, সুখের জন্য যে কাজ করে দুঃখ হয়ে যায়। এই জন্য সেই সমস্তগুলি কর্ম, জ্ঞান, যোগ, তপস্যা ইত্যাদি আজকালকার যে কতগুলি ধর্ম চলছে, যে সে জীবগুলি যত জীব তত শিব, এই সবগুলি ঠিক কথা নয়, সব সমান এইগুলি ঠিক কথা নয়। পর্যটক মহারাজ এই সবগুলি উদাহরণ দিয়ে বেশ সুন্দর সুন্দর এই সবগুলি বুঝাইলেন, জীব কখনো ভগবান নয়, যা কিছু ঠিক নেই যে আজকে কি হবে কি কালকে কি হয়ে যাবে, সব ভগবান হতে পারে কি? অত সকলই ভগবান নয়, সব সমান নহে। এই সব বিচার করে দিয়ে দেখা যায় কতগুলি লোক বলে জীবেতে প্রেম, আমাদের শাস্ত্রে কি বলছেন, কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণাম সর্বধর্মসার। ভক্তিবিনোদ ঠাকুর শাস্ত্রের কথাগুলিকে নিয়ে অনুবাদ করে এটা বাংলাতে সহজ বাংলাতে তিনি বলেছেন, কৃষ্ণের সংসার কর, আমি কৃষ্ণের দাস, স্ত্রী কৃষ্ণের দাসী, সমস্ত বিশ্ব কৃষ্ণের দাস, সর্বত্র কৃষ্ণ দর্শন হোক, সকলের মধ্যে কৃষ্ণের দর্শন হোক, কিন্তু সকলই কৃষ্ণ এটা নয়। অর্থাৎ এই বিচার নিয়ে জীবে প্রতি দয়া, কৃষ্ণের প্রতি প্রেম হবে, না তো সব গড়বড় হয়ে যাবে। একটু ভাগের সঙ্গে একটু প্রীতি কর তো দেখি, একটি সাপের সঙ্গে খুব প্রীতি কর তো দেখি কিরকম প্রীতির উত্তর দিয়ে দেয়। এই জন্য প্রীতির একটু স্থান আছে। মহাপ্রভু বললেন এই প্রীতি অথবা প্রেমই হচ্ছে জীবের ধর্ম, কমন টু অল এটা আছে, এমন কোন প্রাণী জগতে নাই যার মধ্যে প্রেম নাই, প্রীতি নাই। কিন্তু এখন ওই প্রীতিটি বিকৃত হয়ে গেছে, ওই প্রীতিটা বিকৃত হলেও তার মধ্যে কিছু কিছু একটা থাকে সাম্য। এই জন্য একটি মহা যেরকম হতে হাতি অথবা ব্যাঘ্র, ভল্লুক, হিংস্র প্রাণী, সকলকে এরা মারবে খাবে, কিন্তু তার বাচ্চাগুলিকে মারে কি, তার স্ত্রীকে মারে কি, একটা মানুষকে খুন করে নিয়ে নিজেও খেলো তার বাচ্চাগুলিকে খাওয়াচ্ছে, তার বাচ্চাগুলিকে প্রীতি করে। একটা চোর, একটা ডাকাত,
বিকৃত কেন? অনিত্য বস্তু প্রতি এটা লেগেছে। পৃথিবীর একমাত্র বস্তু হচ্ছে জীবের যে মূল অংশী জাত থেকে জীবের এইসবগুলি সৃষ্টি প্রকটিত হয়েছে। আর ভগবানের প্রতি এটা এটাও যে জীব কি, আত্মা কি, মায়া কি, ভগবান কি, এইগুলি তত্ত্ব জানা দরকার। চৈতন্য মহাপ্রভু ধারা অবলম্বন করলে এইসব না করলে হবে না। এইগুলিকে করতে গেলেই এইসব শিক্ষার জন্য মঠ আর মন্দিরের প্রয়োজন। মঠ মন্দির না যদি থাকে কে সব শিক্ষা দিবে? এই আমরা ঘর ছেড়ে দিয়ে এসেছি কোথা, কিরকম আসলাম? এই মঠগুলির শিক্ষা প্রভাবেতে আসলাম, প্রচার প্রভাবেতে আসলাম। যদি এই প্রচার সবগুলি বন্ধ হয়ে যায়, মঠ মন্দির যদি না থাকে, তাহলে এই সব শিক্ষাগুলি লুপ্ত হয়ে যাবে। এই জন্য শিক্ষার জন্য এইগুলি হচ্ছে প্রচার কেন্দ্র। ছাত্র মানে এই সব লোক, আমরা সকলই ছাত্র, যেখানে থেকে ভগত উপাসনার কথা, ভগবানের শুদ্ধ প্রেমের কথা যেখানে শিক্ষা লাভ করবো, সে হচ্ছে মঠ। শিব বিগ্রহের সম্বন্ধে আমরা কলকাতা মঠেতে বিশেষভাবে এইসবগুলি আমরা বলেছি, এখানে সেইটি আবার পুনরুক্তি করবো না। বিনা এইসব শিব বিগ্রহে জগতের কল্যাণ হতে পারে না। এইসবগুলি বিশেষরূপে সেখানে আমরা ভক্তিমা মাধ্যমে আমরা বলেছি। চৈতন্য মহাপ্রভু বললেন, যত রকমের উপাসনা আছে, সমস্ত উপাসনা মানে সরল সহজ, কোনো কোনো পরিশ্রম নাই, টাকা পয়সা কোনো খরচ নাই, এমন একটি সাধন আছে যাতে জীবের হৃদয়তে যে ওই যে প্রেম বললাম, ওই প্রেমটাকে প্রকট করে দিতে পারে। জীবের ভিতরে প্রেমটা আছে, পটেন্সি ভাবতে আছে, প্রকট নাই এখন। সেই প্রীতি তার সংসারের পথে লেগে আছে, আর এই জন্য সংসারের মধ্যে কোটি জন্ম থেকে ঘুরপাক করছি, কখনো দেবতা, কখনো যক্ষ, কখনো গন্ধর্ব, কখনো দরিদ্র, কখনো ধনী, কখনো দৈত্য, কখনো দেব, কখনো পশু, কখনো পক্ষী, এই রকমের সংসার। সংসার ভ্রমিত যদি কি, সংসার ভ্রমিত কোনো ভাগ্যমান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবি, কোটি কোটি জন্মে পর ঘুরতে 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 এইরকম হয়েছে। সাধু বৈদ্য যদি আমরা পেয়ে যাই, তাহলে বুঝবো কি সাধু সঙ্গ যখনই পাওয়া গেল তখন আমার সংসার আমার দূর হয়ে গেল, এটা মনে করতে হবে। আর সংসার বেশি দিন থাকবে না কৃষ্ণ পাদ পদ্মেতে, যেখানে থেকে আমি এসেছি সেইখানে, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। যতদিন না ভগবান সঙ্গে আমার মিলিত হচ্ছি, তার সেবা হচ্ছে, ততদিন পর্যন্ত এই জগতে সুখ শান্তি নাই। সরল সহজ ভাবতে কিরকম হয়ে হবে? এই বর্তমানে যে ধর্মগুলি চলেছে এইসবটাকে বুঝতে হবে, যে ধর্ম নামেতে এই অধর্মগুলি চলছে। কি বলছে না, পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। অত এর উপরে বিশ্বাস না করে, শাস্ত্র গীতা ভাগবত রামায়ণ পুরায়ণ এবং আমাদের যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশেষ করে এই 500 বছর পূর্বে এসেছেন, তাহার কথাতে আমাদের বিশ্বাস করে আমাদের চলতে হবে, তাহলে আমরা সুখ শান্তি লাভ করতে পারি এই জন্মেতেও পরলোকেতেও। সরল সহজ উপায় হচ্ছে জীব স্বরূপ যাতে কিসে আসবে, গুরু সদ্গুরু কাছে, সৎ বৈষ্ণবের নিকটে হরিকথা শ্রবণ করে গুরু পাদাশ্রয় করবে। যদি গুরু পাদাশ্রয় শুদ্ধভাবে তো হয় নাই, তাহলে অন্য পথে চলে যাবে। যারা শাস্ত্র বিশ্বাসী, যারা কিছু সাধন ভজন করেছেন, যাদের কিছু ভগবত অনুভূতি আছে, তারা হচ্ছেন গুরু।
ভাগবতে বলেছেন যে সে যেতেই সে গুরু হয়ে যাবে না। তসমাত গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণ্যুপসমাশ্রয়। গুরুর লক্ষণ এগুলি শাস্তে দেখ বলছেন যে সে শব্দ ব্রহ্ম নিষ্ণাত, বেদ বেদান্ত উপনিষদ সমস্ত মধ্যে পারঙ্গ, কিন্তু এই লক্ষণ হচ্ছে গৌণ, মুখ হচ্ছে ভগবত অনুভূতি, নিজে ভজন করতে 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 তাহার অনুভূতি এসেছে। তিনি উত্তম মহাভাগবত, সংসার থেকে তিনি বিরক্ত, সংসার মধ্যে আসক্ত নন। এইরকম হয় ব্যক্তি যদি হন সদ্গুরু, তাহলে ভবসাগর সহজে পার করতে পারি। তখন তাহার উপদেশ কর্মেতে ধীরে ধীরে অনর্থ মাদের দূর যাবে। আমি এই শরীর নয়, মনটা আত্মা নয়, আমি কৃষ্ণের নিত্য দাস, এইসবগুলি তার অনুভূতি হবে। পরবর্তীকালে শ্রদ্ধা বাড়তে লাগলো, ধীরে ধীরে অনর্থ দূর হলো, নিষ্ঠা রুচি আসক্তি ইত্যাদি আসবে। যত রকমের সাধন আছে, সমস্ত সাধনের মধ্যে মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগেতে অন্য কোনো পথ নাই। আজকাল দেখছি বড় বড় যজ্ঞ হচ্ছে, এই লোকগুলিকে মূর্খ বানিয়ে আর কিছু নিজে টাকা পয়সা রোজগার করে দিয়ে নিজে পকেট ভারী করা, এছাড়া যজ্ঞের মধ্যে কিছু নাই। শুদ্ধ ব্রাহ্মণ পাওয়া যায় না, সেই রকম হয় যজ্ঞ যারা করাইতে পারে। সেখানে শুদ্ধ ঘি নাই, শুদ্ধ কোনো বস্তু নাই, সে সম্ভবপর না হয় যজ্ঞ। এইরকম ভাবে ওই সবগুলি আধুনিক এই সবগুলি অধর্মের কথা ছেড়ে দিয়ে চৈতন্য মহাপ্রভু কথা হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনামের প্রাধান্য কিসের জন্য? একটা লোক মরে যাচ্ছে, পায়খানা বারবার হচ্ছে, ওই অবস্থাতে ও হরিনাম করতে পারে, ওকে নামও শুনাইতে পারা যাবে। পয়সা লাগবে না, কড়ি লাগবে না, পবিত্র হওয়ার দরকার নাই। অপবিত্র হোক পবিত্র হোক যে কোনো ভাবে তো হোক, হরিনাম করলেই হবে। পবিত্র হয়ে চিত্তকে একবারে একান্ত ভাবেতে সমাহিত করে যদি নাম করে তাহলে তো খুবই ভালো। যদি নাইও করতে পারে তাহলে কোনো অসুবিধা নাই, তাকে নিজেই নামই পবিত্র করে দিবেন। হনুমানের নাম আপনার জানেন, যেখানে হয় ভগবানের নাম হয় সেইখানেতে হনুমান থাকে। হনুমান কেন, কৃষ্ণই থাকেন রামও থাকেন। হনুমান এক সময়তে মানে যেখানে নাম হয় সেইখানেতে তিনি যাচ্ছেন, কোটি কোটি শরীর ধারণ করেন, একটি তেলি পূর্বে ঘানি আপনারা জানেন, বলদ দিয়ে থলি পরিয়ে দিয়ে তাকে ঘুমাইত আর তার মধ্যে তেল পেরা হতো, শুদ্ধ তেল পাওয়া যেত। হ্যাঁ, তেলের ঘানি শুদ্ধ পাওয়া যেত। সে দিনভর সারাদিন ওই হাট হাট করে বলদকে হাঁকতো আর তেল পেয়েছে। নারদের সঙ্গে দেখা হল, নারদ বললেন আরে তুমি একবার দিনবেলা কি রাতবেলা তুমি হরিনাম করতে পারো না, রাম নাম করতে পারো না? ও যে আমার সময় হয় না। আরে পায়খানা যাওয়ার সময় পেশাব করবার সময় কি করিস, ওই সময় কর, তাহলে তা করতে পারা যায় তাহা করতে পারা যায়। তখন যখন রাত্রেকালেতে পায়খানা গিয়েছে ওই সময়তে রাম 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 করছে, হনুমান বলছে যে মহাবদমাসিটা তো অপবিত্র হয়ে এই রাম রাম করছে। এক লাত মারলেন তাহাকে, যার এক লাতিতে হনুমান বিভীষণ পড়ে যায়, রামন পড়ে যায়, মেঘনাথ পড়ে যায়, আর তার কিছুই হলো না। বলছে সেইটা কি আশ্চর্যের কথা, আমি অত জোরে মারলাম তার কিছুই হলো না। সন্ধ্যার সময় চিন্তা করতে করতে অযোধ্যাতে রামের রাজভবনেতে গেলেন, সেখানে রাম খাটের উপর বসে পলঙ্কের উপরেতে উঁহ আহ করছেন। হনুমান যে প্রভু আজকে উঁহ আহ করছেন, তো তুমি বেশ জিজ্ঞাসা করছো, আয় এক লাথি আজকে আমরাকে মেরেছ, আর তুমি আবার জিজ্ঞাসা করছো প্রভু আমি কখন লাথি মারলাম আপনাকে? তুমি জানো না নাম নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তুমি জানো না ওই তেলিটা নাম করতে ছিল, আমি কোথায় ছিলাম? আমি তো তখন তার মধ্যেই তো আছি, আল্লাহ মেরেছে ও আমার উপরে লেগেছে, ও তাই তো তেলিটা পড়ে নাই। বলে যে আমার তো কোমর ভাঙলে তুমি, অপবিত্র অপবিত্র, দিবা রাত্রে, গরিব ধনী অমির, কোনো পবিত্র থাকবার কোনো প্রয়োজন নাই, যে অবস্থাতে স্থানে স্থিতা, যে কোনো সময় দেখি যে কেউ ব্যক্তি হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই পবিত্র পবিত্র অত্যাচারী যে কেউ হোক কৃষ্ণ নাম করতে পারে, এমন কৃষ্ণ নাম এমন হরিনাম। আর যদি গুরুপাদ আশ্রয় করে দিয়ে শুদ্ধভাবে তত্ত্বজ্ঞান ইত্যাদি লাভ করে, যদি কৃষ্ণ নাম করে তাহলে সহজভাবে কৃষ্ণ প্রেম ওই যে বললাম ওইটা সহজভাবে সে লাভ করতে পারে। কলিযুগেতে অন্যান্য সাধন থাকতে পারে, শ্রমণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন অর্চন বন্ধন দাস সাক্ষাৎ নিবেদন, কিন্তু হরিনামের সঙ্গে তাহাকে করতে হবে, পৃথক পৃথক করলে হবে না। যদ্যপন্না কল কর্তব্যা তদা কীর্তনাখ্যা ভক্তি সংযোগে এইন এব কর্তব্যা, কীর্তনাখ্যা ভক্তি দ্বারাই তাকে করতে হয়। বৌলোকের স্মরণকে বলে যে সে সবচেয়ে শ্রেষ্ঠ, তা না, স্মরণ প্রভাবেতে কীর্তন হবে না, কীর্তন প্রভাবেতে স্মরণ হইবে। অতএব হরিনাম সংকীর্তন সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু একটি কথা আছে, কোটি জন্মে যদি করে সমন কীর্তন তবু তা না পায় কৃষ্ণ পদে প্রেমধন, ওই যে প্রেমের কথা বললাম, কোটি কোটি জন্মেও যদি গুরুপদাশ্রয় যদি না করে কেউ করে, আর তার মধ্যে অপরাধ থাকে যদি, আরে কৃষ্ণ নামের মধ্যে কি আছে, এতে কি মুক্তি পাওয়া যাবে, এইগুলি সন্দেহ থাকে, আর যজ্ঞ ইত্যাদি সবগুলি কৃষ্ণ নাম আর এইটা বরাবর, গুরুর প্রতি অবজ্ঞা থাকে, বৈষ্ণবের প্রতি নিন্দা ইত্যাদি ভাব থাকে, এইগুলি অপরাধ। এই অপরাধ থাকলে কোটি কোটি জন্মেতে কৃষ্ণ নাম যদি করে তাকে ভুক্তি মুক্তি দিয়ে দিতে পারে, কিন্তু কৃষ্ণ প্রেম দেবে না। এই জন্য শেষে তিনি কি বলছেন, না না রূপ গোস্বামী বলছেন তার শেষ উপদেশ, তার নাম রূপ চরিতাদি সুকীর্তনানুক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলাম উপদেশ সারম। কৃষ্ণ নাম গ্রহণ করবার পদ্ধতি তিনি বলছেন, মনে মনে যে কৃষ্ণের লীলা চরিত্র ওইগুলিকে স্মরণ করতে করতে কৃষ্ণের যে ওই রকম নাম আছে, কি নাম, রাধানাথ গোপীনাথ মদনমোহন শ্যাম সুন্দর এইসব নাম, আর তাহার লীলাগুলিকে মনে মনে চিন্তন করতে করতে আমুক থেকে প্রতিপূর্বকে এইসবগুলি করতে করতে বৃন্দাবনের মধ্যে থেকে নদীপ ধামের মধ্যে থেকে সদ্গুরু পদাশ্রয় করে তাহাদের আনুগত্যেতে নিজে থেকে উত্তম বৈষ্ণবের আনুগত্যেতে থেকে বৃন্দাবনেতে এইরকম যদি শুদ্ধ নাম যদি করে সহজভাবে কৃষ্ণ প্রেম হয়ে যাবে। এই জন্য শেষেতে তিনি বলছেন, আরাধ্য ভগবান ব্রজে সতনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিৎ উপাসনা বজুবধু বর্গেন যা কল্পিতা শ্রীমদ ভাগবতম পুরাণ প্রমাণয়মলম প্রেমাপুমর্থো মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরো নঃ পরঃ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় দ্বারকাধীশ মথুরেশ কৃষ্ণ শ্রীরামচন্দ্র ইত্যাদি সর্বারাধ্য নন, তত্ত্বতঃ এক, কিন্তু রসগীত বিচারেতে কিছু অংশ অংশীর বিচার আছে। এই জন্য ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরী হচ্ছেন আরাধ্য, যেরকম হতে ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর আরাধ্য সেরকম হয় বৃন্দাবনও আরাধ্য, বৃন্দাবনেতে এই ব্রজেন্দ্রনন্দন উপাসনা হবে। উপাসনা কিভাবে তো হবে, গোপীগণ যে ভাব অবলম্বন করে কৃষ্ণের আরাধনা করেছে সেই হচ্ছে উত্তম আরাধনা। প্রমাণ কোথায়, শ্রীমদ ভাগবতের মধ্যে গোপীগণের আরাধনার যে পদ্ধতি এবং তাহার যে ফল বর্ণন করা হয়েছে ওইটা হচ্ছে পদ্ধতি, ওই হচ্ছে প্রমাণ শ্রীমদ ভাগবত একমাত্র, এইটি চৈতন্য মহাপ্রভুর মত। এই প্রেম পেতে গেলে মহাপ্রভু উপদেশ অনুসারেতে রূপ গোস্বামী সনাতন গোস্বামী ইত্যাদি গোস্বামীগণ পরবর্তীকালেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইসবগুলি সুন্দরভাবে পথ নির্দেশ করেছেন, এই একদিনেতে বোলাই এইগুলি শেষ হবে না। এই জন্য সংক্ষেপেতে এই শ্লোক আমি বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। আরাধ্য ভগবান ব্রজেশতনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা বজুবধুবর্গেন্দ্রিয়া কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমলম প্রেমাপমর্থো মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাগ। শ্রীচৈতন্য মহাপ্রভু আপনাদের উপরে সে অনুগ্রহ করুন যে এই সমস্ত চৈতন্য মহাপ্রভু বিচারগুলিকে আপনারা অনুধাবন করে দিয়ে সরল সহজভাবে কৃষ্ণ প্রেমের দিকে অগ্রসর হন। আপনাদের এইটা অধিকার আছে, জীব মাত্রের অধিকার আছে ভক্তিতে। অতএব আমাদের এই বক্তব্য এই সমস্ত বিচারগুলিকে আপনার বেশ সুন্দরভাবে বিচার করে দিয়ে চৈতন্য মহাপ্রভু সহজ পথ আপনারা গ্রহণ করুন, কৃষ্ণ প্রেমকে আপনার লাভ করুন, আপনার জীবনকে সার্থক করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ
আমাদের এখানে কিছু শাস্ত্রীয় তত্ত্ব সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। আজও বিভিন্ন ভক্তি মহোদয়গণ তাদের নিজস্ব ভাবধারা অনুসারে আপনাদের নিকট কিছু কিছু তত্ত্ব সিদ্ধান্ত আলোচনা করেছে। শাস্ত্র অনন্ত, শিক্ষা অনন্ত, সুতরাং এর শেষ নাই। আলোচনা যতই করা যায়